ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই অধিবেশন শুরু করছি আমি আনিস আহমেদ। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বিরোধী ঐক্যজোটের প্রধানের বক্তব্য সম্বলিত ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
আমরা আশা করব যে বাধাগুলো আছে, যেগুলো নেতিবাচক জিনিসগুলো আছে, ওগুলো থেকে দ্রুত মুক্ত করা হবে।
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাইরেও একাধিক রাজ্যে প্রার্থী দিতে চলেছে তৃণমূল কংগ্রেস।
ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট।
আমাদের ছোট শহরটাতেই আগুন লাগছে, ওটা লেগে আমাদের কাছাকাছি চলে আসছিল, আমাদের একদম বর্ডার পর্যন্ত।
আর আজকের আলাপনের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে বিদেশিদের লেখা পড়ার সুযোগ। তবে সবকিছুর আগে যথারীতি থাকছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন যে ওয়াশিংটন উত্তর কোরিয়ার ওপরে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে না এবং দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোকেও উত্তর কোরিয়ার ওপরে চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন উত্তর কোরিয়াকে সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের যে লক্ষ্য রয়েছে সেখানে না পৌঁছানো পর্যন্ত পেন্টাগন তাদের অভিযান চালিয়ে যাবে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে শুক্রবার মাইক পেন্স বলেছেন আমাদের উচিত এই চাপ অব্যাহত রাখা এবং উত্তর কোরিয়া যে সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্রমুক্ত হয়েছে তা চূড়ান্তভাবে পরীক্ষিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ প্রদত্ত সব ধরনের নিষেধাজ্ঞা বহাল রাখার ওপরেও জোর দিতে হবে। পেন্স ওই মন্তব্য করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শুক্রবার তাদের নতুন উদ্ভাবিত কৌশলগত সমরাস্ত্র পরীক্ষা পরিদর্শনে যাওয়ার পরপর। গত কয়েক মাসের মধ্যে এটাই ছিল উত্তর কোরিয়ার প্রথম উল্লেখিত নতুন একটি অস্ত্র। গত সপ্তাহে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যকার শীর্ষ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে কিম জং উনের শীর্ষ উপদেষ্টা কিম ইয়াং চোলের বৈঠকের কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে উত্তর কোরিয়া তা বাতিল করে দেয়। বাংলাদেশের একজন নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন আগামী সাধারণ নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদের সাহস এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আজ ঢাকায় সহকারী নির্বাচন কর্মকর্তাদের সারাদিন ব্যাপী এক ব্রিফিং অনুষ্ঠানে কবিতা খানম এ কথা বলেছেন। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম তার প্রতিবেদনে।
কবিতা খানম বলেন, নির্বাচন কমিশন এমন কোন নির্বাচন চায় না যার জন্য তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তবে তিনি বলেন,
100% নির্বাচন সুষ্ঠু হবে পৃথিবীর কোনোবাসেই হয় না, আমাদের দেশেও হবে না। সুতরাং আমরা বলতে চাই একটা গ্রহণযোগ্য নির্বাচন যেটা প্রশ্নের মধ্যে থাকবে।
এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের আবহ তৈরি হলেও সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ এখনো সংখ্যা ও উদ্বেগ থেকে মুক্ত হতে পারছে না। আজ এক সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেছেন যে নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিরা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হবেন না। তিনি বলেন, এই শঙ্কা ও উদ্বেগ থেকে মুক্ত করার দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলকে নিতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরেও একাধিক রাজ্যে তাদের প্রার্থী দিতে চলেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কোর কমিটির বৈঠকে একথা জানিয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
তিনি জানিয়েছেন ঝাড়খণ্ড, বিহার, অসম ও মধ্যপ্রদেশে কয়েকটি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। লোকসভাকে মাথায় রেখে এই রাজ্যগুলির সাংগঠনিক দায়িত্ব তিনি ভাগ করে দিয়েছেন দলের একাধিক শীর্ষ নেতার মধ্যে। বিহারের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিধানসভার সদস্য অর্জুন সিং এর উপর। মহারাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন দলীয় সাংসদ দীনেশ ত্রিবেদী। মণিপুর ও মিজোরামের দায়িত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ জেরেকো ব্র্যান্ড। কেন্দ্রের শাসনে থাকা বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বক্তব্য, সংবিধানকে বদলে দিয়েছে বিজেপি, এরা পলিসি চেঞ্জার কিন্তু গেম চেঞ্জার নয়, এদের জন্যই দেশ এখন বিপদের মুখে পড়েছে। পাশাপাশি তিনি সিবিআই, আরবিআই ও ইভিএম মেশিন নিয়েও আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কর্মকর্তারা জানিয়েছেন, আমেরিকার পশ্চিমাঞ্চলের রাজ্য ক্যালিফোর্নিয়ায় দুটি ভয়াবহ দাবাগ্নিতে এ পর্যন্ত 66 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগুন লাগার অনেক যে কারণ রয়েছে তার মধ্যে জনসংখ্যা বৃদ্ধি, যান্ত্রিক ত্রুটি এবং জলবায়ু পরিবর্তন অন্যতম। তারা বলেন, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এবছরের দাবাগ্নি ছিল সবচেয়ে মারাত্মক ধরনের। ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের আর্থ ল্যাবের পরিচালক জেনিফার বেলোচ বলেন, আমেরিকার পশ্চিমাঞ্চলে আগুন লাগা দিন দিন বেড়ে চলেছে। লে রয় ওয়েস্টারলং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দাবাগ্নি এবং জলবায়ু নিয়ে লেখাপড়া করছেন। তিনি বললেন, জলবায়ু পরিবর্তনে পরিবেশ অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়ছে, প্রচণ্ড তুষার বৃষ্টিপাত অথবা আবহাওয়া শুষ্ক অথবা অত্যন্ত ভেজা থাকছে। তিনি আরও বলেন, বনাঞ্চলে আগুন ধরার জন্য 84% দায়ী হচ্ছে মানুষ, আর বাকি কারণ হচ্ছে বজ্রপাত। বিশ্ব সংবাদের পরপরই এ বিষয়ে বিস্তারিত শুনবেন। কম্বোডিয়া খেমেরুস শাসনামলের দুজন শীর্ষস্থানীয় নেতাকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। প্রায় 40 বছর আগে কম্বোডিয়ার জনসমষ্টির প্রায় 1/4 মানুষকে খেমেরুস শাসক গোষ্ঠী নৃশংসভাবে হত্যা করেছিল। জিম্বাবুয়েতে একটি বাসে বিস্ফোরণ হওয়ার ফলে 40 জনেরও বেশি যাত্রী প্রাণ হারিয়েছেন। জিম্বাবুয়ের কর্মকর্তারা সন্দেহ করছেন যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে বাসে আগুন লেগে যায়। কর্মকর্তারা জানিয়েছেন যে গোয়ান্ডা প্রদেশে শহরে ওই বাস দুর্ঘটনায় আরও অন্তত 20 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। ভারতের দক্ষিণাঞ্চলের সমুদ্র উপকূল তীরবর্তী এলাকায় সামুদ্রিক ঝড় গাজার আঘাতে অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন এবং নিম্নাঞ্চল থেকে 80,000 মানুষকে জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আজ অতর্কিতে তার রাজ্যে কোনোরকম তদন্তের জন্য সিবিআইএ প্রবেশের অনুমতি প্রত্যাহার করে নিয়েছেন। রাজ্যের পক্ষে দেওয়া চিঠিতে বলা হয়েছে, মোদী সরকার সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ও বিরোধীদের বিপাকে ফেলতে ব্যবহার করছেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
এই অবস্থায় অন্ধ্রপ্রদেশে কোনো বিষয়ে তদন্তের জন্য সিবিআই এর প্রবেশাধিকার তুলে নেওয়া হলো। তার মানে তদন্ত দূরে থাক, এখন থেকে সিবিআইকে অন্ধ্রে ঢুকতে হলেও আগাম অনুমতি লাগবে। চন্দ্রবাবু ইদানিংকালে মোদী বিরোধী শক্তিগুলোকে একত্রিত করার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছেন। আগামী সাধারণ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মহাজোট গঠন নিয়ে সব বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তার আজকের এই নির্দেশও কার্যত মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের নামান্তর, এবং সঙ্গে সঙ্গে তাকে সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রতিটি রাজ্যেরই উচিত অন্ধ্রের পথে চলা, বিজেপি সরকারের হুকুম তামিল করে সিবিআই। উল্লেখ্য, কিছু তৃণমূল মন্ত্রী ও নেতার নামে দুর্নীতির অভিযোগ নিয়ে এখন সিবিআই তদন্ত চলছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, পুনে।
উইকিলিক্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে মামলা করেছে। উইকিলিক্স তাদের টুইটার বার্তায় লিখেছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের একটি আদালতে অন্য একটি মামলায় ভুলবশত জুলিয়ানের বিরুদ্ধে মামলার কথা প্রকাশ হয়ে যায়। তার বিরুদ্ধে করা মামলার তথ্য যুক্তরাষ্ট্র গোপন রেখেছে বলে আমেরিকার আদালতের নতুন একটি নথি দেখে তা ধারণা করা হচ্ছে। আদালতের ওই নথিতে বহিঃসমর্পণ এবং গ্রেপ্তারের আগে আসাঞ্জ নামের একজনের বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রকাশ্যে না আনতে বিচারকের কাছে অনুরোধ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের আইনজীবীরা বলছেন, নথিতে অভিযুক্তের বদলে ভুল করে আসাঞ্জের নাম ঢুকে গেছে। যে অভিযোগের বিষয়ে বিচারকের কাছে আবেদন জানানো হয়েছে তার সঙ্গে আসাঞ্জের কোনো যোগসাজশ নেই বলেই বলা হয়েছিল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজেও। আজ ঢাকায় জাতীয় দৈনিকের সম্পাদকবৃন্দ এবং বিদেশি গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতীয় ঐক্যজোটের নেতারা নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই বলে দাবি করেছেন। তবে তারা বলছেন, যত বাধাই বিঘ্নই আসুক না কেন, তারা নির্বাচন করবেন, নির্বাচনেই থাকবেন। আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু জানাচ্ছেন বিস্তারিত।
বিএনপি নেতৃত্বাধীন এবং ডক্টর কামাল হোসেনকে শীর্ষ নেতা করে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ এখনও গ্রেপ্তার চলছে। হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে তাদের ভাষায় গায়েবী মামলা দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন ইভিএমের প্রতি প্রবল আগ্রহ দেখানো সহ সার্বিকভাবে একপেশে আচরণ করছে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগের পরিস্থিতি এখনও বিদ্যমান নয় বলে তারা দাবি করেছেন। শুক্রবার অপরাহ্নে ঢাকায় জাতীয় দৈনিকের সম্পাদকবৃন্দ, বৈদেশিক সংবাদ মাধ্যমের ঢাকাস্থ একজন প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ ওই অভিযোগ উত্থাপন করেন। বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
যে পরিবেশটা কোনো মতেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূল নয়। আমরা বরাবরই বলে আসছি যে আমরা একটা একটা পরিবেশ চাই, যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই।
ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, তাদের ভাষায় যতই বাধা বিঘ্ন আসুক না কেন, যতই বাধা সৃষ্টি করা হোক না কেন, আমরা নির্বাচন করব এবং নির্বাচনে থাকব। নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
যে আমরা নির্বাচনে অবশ্যই যাব এবং নির্বাচনটাকে তো আমরা আমাদের এই আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ হিসেবে নিয়েছি।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান বর্তমান প্রেক্ষাপটে সত্যিকার অর্থেই কঠিন চ্যালেঞ্জের
বিষয়। আমরা আশা করব যে বাধাগুলো আছে, যেগুলো নেতিবাচক জিনিসগুলো আছে, এগুলো থেকে দ্রুত মুক্ত করা হবে।
ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ সবার জন্য সমান সুযোগের দাবি জানিয়ে বলেন, অন্যথায় অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ক্যালিফোর্নিয়াতে টর্নেডো, আগুন এবং ভূমিকম্প কোনো বিরল ঘটনা নয়। ভয়েস অফ আমেরিকার জুলিয়া ভ্যাসির প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন সঞ্জানা ফিরোজ এবং সেলিম হোসেন।
ক্যালিফোর্নিয়াতে আকস্মিক বিপর্যয়ে কিভাবে নিজেকে রক্ষা করে অন্যদের সাহায্য করা যায় তা নিয়ে একটি টিম সর্বক্ষণ কাজ করে যাচ্ছে।
আমাদের টিম একটি বাচ্চাকে খুঁজে পেয়েছে বাড়ির দ্বিতীয় তলায়, এই হলো সেই বাচ্চাটি।
এই টিম কোনো পেশাদারী টিম নয়, এরা হচ্ছেন স্বেচ্ছাসেবক যারা প্রশিক্ষণ নিচ্ছেন দুর্যোগের সময় সবচেয়ে প্রথমে যেন সাড়া দিতে পারেন। লি এবং এডগার নামবম দুজনের বয়সই 70 এবং তারা অবসরপ্রাপ্ত। লি ছিলেন স্কুলের শিক্ষক এবং তার স্বামী ছিলেন অ্যাকাউন্ট্যান্ট, তবে আজকে তারা নতুন এবং গুরুত্বপূর্ণ কাজ শিখছেন। লি বললেন, আমরা এই ধরনের দুর্যোগ প্রস্তুতি, জরুরি প্রাথমিক চিকিৎসা সাহায্যের প্রশিক্ষণ 8 বছর আগেই নিয়েছি, এখন আবার তা ঝালাই করে নিচ্ছি। ভূমিকম্প এবং আগুনের ঘটনা ক্যালিফোর্নিয়াতে অনিমন্ত্রিত অতিথির মতো, আর এই জন্য যারা এই প্রশিক্ষণ নিয়ে থাকেন তা গুরুত্বের সঙ্গে করেন। আমাদের এই প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন কারণ তারা তো দুর্যোগের সময় আমাদের পাশে থাকবেন না, আমাদের নিজেদেরই এই কাজগুলো করতে হবে। কোনো বিশেষ পড়াশোনার প্রয়োজন পড়ে না এই প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে। একজন পেশাদারী জরুরি উদ্ধারকর্মী হবার জন্য কয়েক ঘন্টার প্রশিক্ষণই যথেষ্ট। সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটি শেখানো হয় তা হচ্ছে একটি ধাতুর রড এবং কাঠের তক্তার সাহায্যে কিভাবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে হয়।
এই ধাতুর রড এই জায়গাতে বসিয়ে নিচের দিকে চাপ দিতে হবে, তখন খেয়াল করবেন ধ্বংসস্তূপ ওপরে উঠতে শুরু করেছে। খুব সহজ কাজ এটি।
বেশিরভাগ স্বেচ্ছাসেবকই হচ্ছেন বয়স্ক, তবে এই নিয়ে প্রশিক্ষকদের কোনো সমস্যা নেই। ইভান লেং একজন অগ্নি নির্বাপক কর্মী, তিনি মনে করেন এই প্রশিক্ষণ গ্রহণের জন্য বয়স কোনো ব্যাপার নয়। তিনি বললেন,
আসলে এটা পুরোপুরি নির্ভর করে মানুষটির ওপর। কিছু ব্যক্তি আছেন যাদের বয়স হলেও অন্য মানুষদের তুলনায় শারীরিকভাবে তারা যথেষ্ট সক্ষম, আর এই জন্যই আমরা এই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি যাতে মানুষ তাদের নিজেদের শরীরের ক্ষমতা যাচাই করে নিতে পারেন।
প্রতি ক্লাসে 30 জন করে স্বেচ্ছাসেবক বিনামূল্যে প্রশিক্ষণ নিচ্ছেন। মার্শা এশেট ম্যান একজন জরুরি দুর্যোগ মোকাবেলা কর্মী। তিনি জানালেন, ইদানিং এই ধরনের প্রশিক্ষণের জন্য অর্থ সহায়তা খুব কম আসছে। আমাদের দুর্ভাগ্য যে জাতীয় এবং জেলা পর্যায়ে অর্থ বরাদ্দ করা হয়ে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামরিকীকরণের জন্য। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর সমাজকে সাহায্য করা দরকার। প্রাথমিক চিকিৎসা, উদ্ধার কাজ, এসব বিষয়ে আমাদের সাহায্যের প্রয়োজন সবচাইতে বেশি। মূল বিষয় হচ্ছে সাহায্য করার জন্য সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত থাকা। আর এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহর দাবাগ্নির কবলে পড়ে পুড়ে ছাই হয়েছে।
ক্যালিফোর্নিয়ার চিকো শহরে বসবাস করেন কাজী শামীম। তিনি সেখানে একটি মোটেলের ম্যানেজার। তার সঙ্গে কথা বলে জেনেছি এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি।
কাজী শামীম হাসান, আমি থাকি হচ্ছে চিকোতে, ক্যালিফোর্নিয়ার একটা ছোট শহর, এটা ক্যালিফোর্নিয়ার নর্থে।
ক্যালিফোর্নিয়ার যে প্যারাডাইস শহরটি, এই শহর থেকে ঠিক কত দূরে?
না, এই শহরটা আর আমার শহরটা একদম একসাথে, একই বর্ডার, একটা কাউন্টির মধ্যেই তিনটা শহর, তার মধ্যে আমি একটা। তো আমাদের ছোট শহরটাতেই আগুন লাগছে, ওটা লেগে আমাদের কাছাকাছি চলে আসছিল, আমাদের একদম বর্ডার পর্যন্ত। তিনটা রোডে অলরেডি ওরা ইভ্যাকুয়েট করার জন্য বলে দিছিল, তো আমরা যত তাড়াতাড়ি পারি বের হয়ে গেছি, কোনো কিছু নিতেই পারিনি বাসা থেকে। পরে দুদিন পরে আবার ওরা বলছে ফিরে যেতে, আমরা ফিরে গেছি, কিন্তু আগুন আমাদের পাশে এসেছিল, জাস্ট আমাদের বাসা থেকে।
আপনি যেখানে আছেন সেখানে কি আরো অনেক বাঙালি পরিবার থাকেন?
না, এখানে আমরা সব মিলিয়ে 7-8টা বাঙালি পরিবার আছি, তার মধ্যে আমরা দুজন পড়ছিলাম, দুইটা ফ্যামিলি পড়ছিলাম হচ্ছে রোডে।
এই মুহূর্তে আপনাদের পরিস্থিতি কি?
আমাদের পরিস্থিতি এখন এখন একটু ভালোর দিকে যাচ্ছে, সারা দিনই প্রায় রাতের মতো অবস্থা, একদম রাত্রে 10টা বাজলে যেরকম অন্ধকার, দিনের বেলা ঠিক সেরকমই অন্ধকার। আমরা লাইট জ্বালায়, গাড়ির লাইট জ্বালিয়ে তারপরে চলতে হচ্ছে আমাদেরকে।
পরিবেশের কি অবস্থা?
বাচ্চাদেরকে একদমই বের করতে মানা করছে, আর আমরা যারা বাইরে কাজ করছি আমরা মাস্ক পরে নিচ্ছি, আমাদেরকে N95 মাস্ক নিয়ে নিতে বলছে সবাইকে, এবং ওরাও ফ্রি দিচ্ছে। ফায়ার সার্ভিসের লোকজন বাসায় বাসায় গিয়ে নক করতেছে, এবং অ্যাম্বুলেন্স আছে এখানে, ওরা আমাদেরকে হেল্প করতেছে, কোনো কিছু লাগলে ফোন দিলে ওরা চলে আসে, আমাদেরকে দিয়ে যায়, এরকম একটা অবস্থায়। টোটাল ক্যালিফোর্নিয়ার 4,000 ফায়ার ফাইটার কাজ করছে, এবং অন্যান্য স্টেট থেকে আসছে আরো প্রায় 3,000-এর মতো, টোটাল 7,000 ফায়ার ফাইটার এখানে কাজ করছে এখন।
এই ধরনের পরিস্থিতি কতদিন পর্যন্ত চলবে?
ওরা আমাদেরকে একটা ধারণা দিয়েছে যে সামনের মাসের 10 তারিখ পর্যন্ত লাগতে পারে টোটালটা, 22 জুলাই এগুলো সরাতে, কিন্তু সব তো পুরো শেষ হয়ে গেছে, কোনো বাড়ি নাই আর ওইখানে, একদম সব মাটির সাথে মিশে গেছে, অনেকে ছাই পর্যন্ত খুঁজে পায়, আমাদের এখান থেকে এখনো লাল লাভা দেখা যায়, আর পুরো ছাই এখনো শহর ভরে আছে, একদম ধোয়া, কুয়াশায় ভরা। তো রোড লাইট জ্বলছে এখানে, আমরা আমাদের বাসার লাইট জ্বালিয়ে মানে সব বাচ্চাদেরকে ঘরের ভিতরে রেখে কোন রকমে মানে রাত্রি যাপন করছি। ওই শহরে যারা ছিল তারা আর ব্যাক করতে পারেনি, তারা এই আমাদের চিকো শহরে এসে এখানে মোটেল, বাসা, গির্জা, তারপরে আমাদের মসজিদ, এখানে একটা ইসলামিক সেন্টার আছে, সবগুলো ভরে গেছে লোকজনে। ওয়ালমার্ট তাদের পার্কিং খুলে দিছে, ওইখানে তারা বড় বড় যে টু হুইলার গাড়িগুলো আছে এগুলো নিয়ে এসে ওখানে রাত্রে কাটাচ্ছে, কেউ টেন্ট বানিয়ে নিয়েছে, কেউ গভর্নমেন্ট থেকে হেল্প পাচ্ছে, এভাবে পার করছে।
তো এর পরবর্তীতে যারা সহায় সম্বল হারিয়েছেন ওই শহরে যারা থাকতেন, কি অবস্থা হবে?
আমরা শুনছি যে কিছু ইনস্যুরেন্স পে করবে, এবং ফেডারেল গভর্নমেন্ট নাকি হেল্প করছে অলরেডি, আর এখানে অনেকগুলো সংস্থা আছে তারা এগিয়ে আসছে, ব্যাংক, ট্রি কাউন্টি ব্যাংক, তারপরে ওই যে আপনার সিলভার ডলার যে ফেয়ার গ্রাউন্ডের যে সংস্থাটা, ওরা হেল্প করছে, তারপরে আপনাকে এখানের যে গভর্নমেন্ট, এখানে যে সিটির মেয়র আছে তারাও এটা নিয়ে দৌড়াদৌড়ি করছে কিছু ফান্ড রাইজ করার জন্যে। হসপিটাল গুলো একদম ফুল হয়ে আছে, জায়গাই নাই বলতে গেলে, কারণ আমাদের শহরে একটাই বড় হসপিটাল, ওইটা টোটালি ইমার্জেন্সি যে ডিপার্টমেন্টটা টোটালি ফুল হয়ে আছে।
শামীম, আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকার দেবার জন্য, এবং আশা করছি আপনারা তাড়াতাড়ি এই ধরনের পরিস্থিতি থেকে বের হয়ে আসবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যাবেন।
জি, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
যথারীতি শুরু হচ্ছে শুক্রবারের আয়োজন আলাপন। আজকের বিষয়, যুক্তরাষ্ট্রে বিদেশিদের লেখা পড়ার সুযোগ। সঞ্চালন করছেন রোকিয়া হায়দার ও সেলিম হোসেন।
সেলিম কিছুক্ষণের মধ্যেই আসছে, আনিস, ধন্যবাদ। হ্যাঁ, লেখা পড়ার বিষয়ে, কারণ আমরা জানি যে বিদেশি ছাত্রছাত্রী এদেশে অনেক, প্রচুর সংখ্যায় তারা আসেন, এবং সেই সংখ্যাটা এখন কিছুটা যেন কমে যাচ্ছে। তো যাই হোক, আমরা শ্রোতা দর্শকদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, আলাপনের আলোচনায় যোগ দেবেন। এবং আগেই বলে রাখি, যদি কেউ প্রশ্ন করতে চান বা কোনো মন্তব্য করতে চান, তাহলে সরাসরি স্টুডিওতে আমাদের টেলিফোন করতে পারেন 2026193062, এই ফোন নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর আজকের আলোচনায় সেলিম আমাদের সঙ্গে কারা আছে?
আমি অলরেডি চলে এসেছি ওখানে, আনিস আহমেদ গেছেন। আজকের আলোচনায় আমরা দুজন এই যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সঙ্গে সংযুক্ত, একেবারে একজন প্রত্যক্ষভাবে যিনি যুক্তরাষ্ট্রে যারা পড়তে আসেন তাদেরকে সহায়তা করেন, এবং আরেকজন যিনি এসেছেন
পড়াশোনা করছেন,
নাম বলছি। আমাদের সঙ্গে আছেন খালিদ মোস্তাক, নিউ ইয়র্কে বসবাস করেন, সিনিয়র ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট PMAE কনসালটেন্সি ইউএসএ, এবং উনি ইউএসএ তে একটি কলেজের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি হিসেবে কাজ করেন, বাংলাদেশের শিক্ষার্থী যারা আসতে চান তাদের ভর্তির ব্যাপারে সহায়তা করেন। খালিদ মোস্তাক, আপনাকে স্বাগত জানাচ্ছি।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রোকেপা, আরো আছেন আমাদের সঙ্গে তারেক মেহেদি, আপনি চেনেন, জর্জ মেসনে পিএইচডি করছে।
হ্যাঁ,
তারেক মেহেদিও যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে।
তো আমরা
আছেন, তারেক লাইনে আছেন না?
জি, থ্যাংক ইউ।
আচ্ছা, তো আজকে আমাদের এই বিষয়টি কেন নির্ধারিত হলো তার একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড দেই। কিছুদিন আগে আমি একটি রিপোর্ট দেখলাম যে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে, সামান্য কিছু, এবং এটার কারণ বলা হয়েছে দুই তিনটা। প্রথমত হচ্ছে যে ভিসা একটু কড়াকড়ি হয়েছে, দ্বিতীয়ত খরচ বেড়েছে, এবং তৃতীয় আরেকটি কারণ হচ্ছে শিক্ষার খাতটাও আউটসোর্সিং হচ্ছে, মানে যুক্তরাষ্ট্রের শিক্ষা।
আর আরেকটি কথা যে 9/11 এর পর যুক্তরাষ্ট্রে যেটা মানে আমরা দেখেছি যে ছাত্রছাত্রীদের, বিশেষ করে কয়েকটি দেশ তো আছেই নির্ধারিত, তাছাড়াও যে কোনো দেশ থেকে, ভারত বাংলাদেশের মতো দেশগুলো থেকেও ছাত্রদের ভিসা নিয়ে অনেক বেশি মানে কড়াকড়ি আরোপ করা হয়েছে, কারণ এই বয়সের ছেলে মেয়েরা এখানে আসে এবং যাতে কোনো অপরাধমূলক তৎপরতার সাথে জড়িয়ে পড়তে না পারে এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেকটা খুব কঠোরভাবে করা হয়, এইসব নানা কারণে আসছে না। এবং যেটা আউটসোর্সিং বলেছিলেন, যে দেখা যায় যে যুক্তরাষ্ট্রের অনেক কলেজ, বিশ্ববিদ্যালয় লন্ডন, থাইল্যান্ড, মালয়েশিয়া, এইসব জায়গায় তাদের ক্যাম্পাস খুলেছে, এবং ছাত্রছাত্রীরা মনে করে দেশে, ওই সব দেশে কিন্তু পড়ার খরচ কম হবে, আমেরিকায় এসে পড়াশোনা করাটা তাদের জন্য
খরচ কম, আবার এই যে আসা ভিসা করার জন্য এইসবের যে জটিলতা, এগুলো
দূরত্ব কম, কারণ বাংলাদেশ ভারত থেকে মালয়েশিয়া থাইল্যান্ড এগুলো তো কাছাকাছি।
হ্যাঁ, তো আপা আমরা কি খালিদ মোস্তাকের কাছে একটু যাই, কারণ তিনি তো এই কাজের সঙ্গে নিজে একদম সরাসরি যুক্ত। খালিদ মোস্তাক, আমি শুরুতে যে কথা আমি এবং রোকেয়াপা বলছিলাম, আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্রে কি আসলে এই সাম্প্রতিক সময়ে কোনো নেতিবাচক বিষয় আছে স্টুডেন্ট আসার সংখ্যা?
আমি আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে পারি যে গত পরশুদিনও আমি এসএ কলেজে গিয়েছিলাম, ওখানকার ডিএসও এবং জয়তে ম্যাডামের সাথে কথা হয়েছে। সত্য কথা বলতে কি আমাকে কি রেফারেন্সটা আনতেই হয়, সেপ্টেম্বরের 9 তারিখে তৃতীয় মাত্রা চ্যানেল আয়ের 5516 কোড নাম্বার সম্ভবত, এই প্রোগ্রামটাতে ম্যাডাম বার্নিকার স্পষ্টতার সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ হচ্ছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেটের যে লিস্টিং সে অনুযায়ী টপ 25 কান্ট্রি আন্ডারগ্রেড প্রোগ্রামে ভিসা দেওয়ার জন্য, আর মাস্টার্স লেভেলে হচ্ছে 9th। তো তাই যদি হয়ে থাকে, আসলে আমাদের অনেক অনেক মিস কাজ করছে এখানে। রোকেয়া ম্যাডাম যে কথাগুলো বললেন প্রত্যেকটি ঠিক রয়েছে, তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় $40 বিলিয়ন একটি ব্যবসা, এত বড় একটি রেভিনিউ এখানে আসে একমাত্র ফরেন স্টুডেন্টদের কাছ থেকে, এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে উনি যত রকম নিষেধাজ্ঞা আরোপ করুক না কেন, F1 বা স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু আমার জানা মতে ব্যক্তিগত ভাবে আমি তেমন কোনো চেঞ্জ দেখিনি। আসলে বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের তিনটি দুর্বলতা কাজ করে যখন তারা মার্কিন এমবেসিতে, আমি আমার 23 বছরের অভিজ্ঞতা দেখেছি যে প্রবলেম গুলো তারা কিট করে, সেটা হচ্ছে
যখন ভিসা নিতে যান, যখন ভিসা নিতে যায় তারা,
জি, তারা কথা বলতে পারে না, তারা বাবার নাম জিজ্ঞাসা করলে অন্য কিছু বলে, অন্যদিকে তাকিয়ে থাকে, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা পজিটিভ থাকে না, তাদের ফাইন্যান্সিয়াল যে স্পন্সর থাকে সেই স্পন্সরের ডকুমেন্টেশনে অনেক সময় ফল থাকে, আর IELTS বা TOEFL কোনো ফ্যাক্টর না, কারণ IELTS ছাড়াও এখানে I-20 বা কন্ডিশনাল I-20 দেওয়ার অপশন এই হোমল্যান্ড সিকিউরিটি করে রেখেছে। তা আমি মনে করি আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা নির্ভয়ে তারা যোগাযোগ করতে পারে যে কোনো আমেরিকান কলেজে, এবং নির্ভয়ে তারা ইভেন আমেরিকান এমবেসি ফেস করতে পারে। আই ক্যান স্পিক ফর অন বিহাফ অফ আমেরিকান এমবেসি ইন বাংলাদেশ, বাট আমার জানা মতে এখনো পর্যন্ত তারা ঠিকই ভিসা দিচ্ছেন এবং স্টুডেন্টরা ঠিকই এখানে পড়ালেখা করতে আসছেন।
কড়াকড়ি কি বাড়িনি আগের তুলনায়?
কড়াকড়ি এতটুকু বলতে পারেন যে ভেরিং প্রসেসে 9/11 এর পরে আমি যতটুকু ব্যক্তিগতভাবে আমার গবেষণা দেখেছি কতগুলো বিষয় রয়েছে, যেমন কেমিস্ট্রি, তারপরে আপনার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেগুলোকে ওনারা হয়তো বা এদেশের জন্য থ্রেট হিসেবে ফিল করতে পারেন ব্যক্তিগতভাবে আমি জানি না, এগুলোতে নাকি ওনারা একটু টাইট বেশি করেছেন বা দিতে চান না বলে আমি শুনেছি। বাট আপনার বিবিএ বলেন বা স্পেশালি কম্পিউটার প্রোগ্রামিং এন্ড আইটিতে আমেরিকাতে প্রশ্নই আসে না, আমাদের এসএ কলেজে কি পরিমাণ ইন্ডিয়ান স্টুডেন্ট যে শুধুমাত্র কম্পিউটার প্রোগ্রামিং এ দু বছরে অ্যাসোসিয়েট করে 75-80,000 এর জব করা স্টার্ট করছেন ডেল অ্যাপল এর মতো বড় বড় কম্পিউটারে।
আচ্ছা, কিন্তু এমনিতে আন্তর্জাতিক ছাত্রছাত্রীর সংখ্যা যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানই বলা হচ্ছে যে গত এক দশক বলবো না 5-6 বছরে বেশ কমেছে, এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রে চীন, তারপরে ভারত, সৌদি আরব এইসব দেশ থেকেই ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল বা এখনো আছে, চীন থেকে সবচেয়ে বেশি আসে।
না তবে আপা, এখানে আমি আরেকটু রিপোর্টের উল্লেখ করি, এমনি গড় পড়তায় হয়তো কমেছে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টের সংখ্যা কিন্তু বেড়েছে। আমি কিছুদিন আগে একটি রিপোর্ট পড়ছিলাম যেখানে বলা হচ্ছিল যে 2018 সালে বাংলাদেশি শিক্ষার্থী একেবারে রেকর্ড পরিমাণে বেড়েছে। একটি সংগঠন এই যে এটি প্রচার করেছিল বোধহয় একটি প্রেস কনফারেন্স করে, যেখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ ওপেন ডোরস প্রতিবেদন 2018, যেখানে বলেছে যে শিক্ষার্থীর সংখ্যা 4.9% বেড়েছে 2018 সালে। তো এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক বিষয়। আমরা কি তারেক মেহেদির কাছে একটু আসতে পারি? আপনি তো একেবারে বিদেশে
কলেজেই পড়াশোনা করছেন, বিদেশে
বিদেশে,
তার অভিজ্ঞতা থেকে শুনি,
আপনি বলুন যে বিষয়টা আলোচনা হচ্ছিল।
জি, আমি অবশ্য লাইক রোকেয়া এবং মোস্তাক ভাইয়ের সাথে অনেকটা একমত হব যে উনারা যেটা বললেন, কিন্তু আমরা যদি আসলে ওভারঅল এডুকেশন এন্টারপ্রাইজ থেকে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে ইন্টারন্যাশনাল এডুকেশনের ক্ষেত্রে অনেকগুলো কম্পিটিটর কিন্তু মার্কেটে এখন চলে এসেছে, এবং যারা আসলে উচ্চশিক্ষায় দেশের বাইরে যান তাদের একটা চিন্তা কিন্তু থাকে, সেটা হচ্ছে ভবিষ্যতে আমার ভবিষ্যৎ কি। তো অনেকেই দেখা যায় যে এখন যদি এডুকেশনের কথা চিন্তা করেন, কানাডা ইজ এ ভেরি কম্পিটিটিভ কান্ট্রি, যারা হচ্ছে ওখান থেকে এডুকেশন নিলে ওই তাদেরকে খুব ভালো একটা ফিউচার প্রেজেন্ট করতে
পারে, কর্মসংস্থানের সুযোগটা সেখানে বেশি হয়।
এক্স্যাক্টলি,
মানে বর্তমানে
হ্যাঁ ভালো একটা সুযোগ করে দিচ্ছে। ইউকে তে যেটা হয় যে এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার ক্ষেত্রে কিন্তু এই ধরনের বেশ কিছু ফ্যাক্টর চিন্তা করে আসে, যার কারণে অনেক
আমি একটু ইন্টারভিউ করতে পারি ইউকে ব্যাপারে যদি অনুমতি দেন।
হ্যাঁ তারিক শেষ করুক, তারিক যেটা বলছিলেন।
জি, তো এশিয়ান কান্ট্রি গুলো অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে এখন চায়নাতেও তারা পড়াশোনা করতে যাচ্ছে, বিকজ চায়নাও কিন্তু লাইক মাস্টার্স কমপ্লিট করলে সাথে সাথে ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের,
এবং ইংরেজি চীনে গিয়ে ইংরেজি ভাষায় তারা পড়াশোনা করতে পারে।
এক্স্যাক্টলি, জি। তো ওভারঅল এডুকেশন এন্টারপ্রাইজের ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমেরিকাতে কমে যাওয়ার একটা বড় অংশ আমি বলবো যে বিকজ মার্কেটে আরো অনেক কম্পিটিটিভ কান্ট্রিগুলো এসছে যারা অনেক ভালো ফিউচার অফার করছে। আর 9/11 এর কথা বলতে গেলে বলবো যে ডেফিনেটলি এরপর রিসার্চ স্ট্যাটাস অনেক স্ট্রিক্ট হলেও আমি বলবো যে 9/11 এর পর থেকে যেমন ইরান ওয়াজ লাইক খুবই একটা ওয়ান অফ দি টপ কান্ট্রিজ যেখানে ইউএস একটা থ্রেট মনে করছিল, কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে চিন্তা করেন ডেটা কিন্তু আমাদেরকে কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি বলছে, বিকজ ইরান থেকে প্রায় আই থিঙ্ক মোর দ্যান 11% স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেড়ে গেছে আফটার 9/11। তো মানে ওভারঅল আর কি আমরা অনেক স্ট্রিক্ট, এবং কথা শুনলেও আমি মোস্তাক ভাইয়ের সাথে একমত যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা এডুকেশন রিলেটেড যারা আমেরিকাতে আসতে চায় আমার মনে হয় যে সেক্ষেত্রে ভিসা নিয়ে সমস্যা।
হ্যাঁ, একটা কথা আমার মনে হয় যে খালিদ মোস্তাক যেমন বলছিলেন যে যখন তাদের মানে ইন্টারভিউ নেওয়া হয় ভিসা দেওয়ার আগে, বিশেষ করে বাংলাদেশের ছাত্রছাত্রীদের, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং স্পষ্টভাবে ইংরেজিতে সবকিছু ব্যাখ্যা করতে না পারাটা একটা বাধা হয়ে দাঁড়ায় তাদের ক্ষেত্রে।
তবে আপা, যুক্তরাষ্ট্রে যারা আসতে চায় লেখাপড়া করতে, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার অভিজ্ঞতা বলি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ইউএসআইএস ছিল ঢাকার মুগুলিস্তানে যে স্টেডিয়াম, হ্যাঁ ওই পাশের বিল্ডিং এর একটা বড় বিল্ডিং এর উপরের তলায় ছিল। তো ওখানে আমরা প্রায় যেতাম যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চায়, এবং তাদেরকে এডুকেশন কাউন্সিলর ছিলেন জেবুন্নেসা নামে,
হ্যাঁ
জেবুন্নেসা আপা আমাদেরকে একদম খুব যত্ন করে যুক্তরাষ্ট্রে পড়াশোনার ব্যাপারে ভিডিও দেখাতেন এবং ব্রিফিং দিতেন যে কিভাবে কিভাবে যোগাযোগ করতে হবে ইউনিভার্সিটিগুলোতে, টিচারদের নামের একটা তালিকা দিতেন এবং স্কলারশিপের লিংক দিতেন।
তখন এখনো তো সেই ব্যবস্থা আছে,
এখন তো আরো বেড়েছে, এখন তো ঘরে বসে এগুলো পাওয়া যাচ্ছে,
অনলাইনে দেখতে পারে।
তো কিন্তু এখন অসুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে যে খরচ বেড়েছে ওই সময়ের চেয়ে অনেক বেশি এবং স্কলারশিপের জন্য বোধহয় কম্পিটিশন
না, ফান্ড অ্যাসিস্ট্যান্ট পাওয়া অত সহজ হয় না, বিশেষ করে আন্ডারগ্রাড লেভেলে ছাত্রছাত্রীদের, এখানে বিদেশি ছাত্রছাত্রীদের, মানে খুব মেধাবী ছাত্র ছাত্রী এসএটি অথবা অন্য কোনো ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল করলো, তা না হলে ফান্ড অ্যাসিস্ট্যান্ট পাওয়া সব কলেজ ইউনিভার্সিটি থেকে সম্ভব না। আবার আরেকটি কথা কিন্তু এখানে আমার মনে হয় যে তারিক এবং খালিদ মুশতাক দুজনেই একমত হবেন যে অনেক কলেজ বিশ্ব হার্ভার্ড, জনস হপকিন্স, এইগুলো বড় বড় কলেজ, এমআইটি, এর দিকে না তাকিয়ে অনেক জায়গায় কমিউনিটি কলেজেও পর্যন্ত সেই পর্যায়েও থাকে, অনেক সাবজেক্ট এবং অনেক সাবজেক্ট থাকে যার উপরে নির্ভর করে যদি কেউ আসে। লিবারেল আর্টসের শুধু না, বিজ্ঞানেরও অনেক বিভাগ আছে যে বিষয়ে পড়াশোনা করতে এলে হয়তো ছাত্রছাত্রীর সংখ্যা কম হওয়ার কারণে সেখানে অর্থ সহায়তা পাওয়া যায়।
এই ব্যাপারে একেবারে ডিটেইলস খুব সহজে বোঝানোর জন্য আমরা খালিদ মোস্তাকের কাছে যাব, কিন্তু তার আগে একজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গিয়াস আহমেদ, তার বক্তব্য একটু শুনে আসি।
হ্যালো,
ভিসা কিন্তু দিচ্ছে এবং এটা সহজ, যদি এটা নাকি আরেকজন বক্তা বলেছেন যে যদি আমরা ঠিক মতো প্রসেস করতে পারি, কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখানে অনেকে যারা নাকি পলিটিক্যাল অ্যাসাইলাম মারেন কিন্তু দেখা যায় উল্টা পাল্টা কথাবার্তা বলে, কি বলছে জানে না, কোনো রিসার্চ নেই, লেখাপড়া নেই, এটার উপর গবেষণা নেই। তো এইভাবে বাংলাদেশেও আমরা যখন এসেছি স্টুডেন্ট ভিসা নিয়ে, তখন অনেক সময় দেখা যায় যে এই প্রসেসিংটা ভেরি ইম্পর্টেন্ট, একটা গাইডলাইন থাকে যেটা নাকি আমরা অনেক সময় ফলো করি না। আমাদের সময় আমরা এসেছি আই-20, অনেকগুলো ইউনিভার্সিটিতে লেখার পরে আই-20 এসেছে। এখান থেকে যেটা করা যায়, আমাদের এখানে অনেক কমিউনিটি কলেজ যেটা নাকি একদিন বললেন যে আছে, অনেক সহজ ভাবে তারা মানে আই-20 পাঠায়, অনেক সময় আই-20 ইজিলি দিচ্ছে, অনেক অনেক ইউনিভার্সিটি আই-20 চায়ও না বা অনেক মানে সহজভাবে তারা রিকমেন্ডেশন করে। তো এখানে এখানে আমাদের কোনো কোচিং সেন্টার নাই বা এই ধরনের কোনো সেন্টার নেই যারা গাইড দেবে বাংলাদেশকে। তো বাংলাদেশে অনেক আছে, বাংলাদেশে অনেক সেন্টার আছে যেগুলি আদম ব্যবসার সাথে জড়িত,
কিন্তু তারা ঠিক সঠিক ভাবে সেইভাবে তাদের ছাত্রদের গাইড করে না
এবং প্রতারণার শিকার হয় তারা।
আপনি খুব ভালো একটা পয়েন্ট উল্লেখ করেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে
তাদের বাংলাদেশে যারা ছাত্রছাত্রী শুনছেন আজকে বা দেখছেন আমাদের অনুষ্ঠান, আর তাছাড়াও এর পরে যারা ওয়েবসাইটে দেখবেন আমাদের অনুষ্ঠান, সবাই মনে রাখা উচিত যে সব যে এক একটা কোচিং সেন্টার হচ্ছে একেবারে আগাছার মতন বেড়ে উঠছে, সবাই কিন্তু নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য নয়। বেছে নিতে হবে শুধু ছাত্রছাত্রীদের নয়, তার অভিভাবক মা বাবাকে, যে কোথায় ছেলেমেয়েদের পাঠালে তারা সঠিক তথ্যগুলো পাবে এবং ভালোভাবে তাদেরকে গাইড করা হবে, নির্দেশনাগুলো মানে একেবারে তথ্যের উপরে ভিত্তি করে দেওয়া হচ্ছে কিনা, সঠিক তথ্য তারা পাচ্ছে কিনা সেইটা নিশ্চিত করতে হবে।
জি, অনেক ধন্যবাদ গিয়াস আহমেদ আপনাকে।
থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। খালিদ, ধন্যবাদ।
ধন্যবাদ গিয়াস, ভালো থাকেন।
খালিদ মোস্তাকের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই, প্রশ্ন মানে আমি
শ্রোতাদের যারা শুনছেন, শ্রোতা একজন আরেকজন লাইনে আছেন, দীপক চক্রবর্তী, আপনি কি লাইনে আছেন?
হ্যাঁ জি আপু, নমস্কার।
নমস্কার
তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে আজকে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি আর কি। আমার প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জেনারা ওখানে আমাদের যে বাংলাদেশে যে তরুণ প্রজন্মের যে ছেলেগুলা থাকেন তারা যে ভূমিকা দায়িত্ব পালন করে থাকেন, আমরা যেটা মনে করি বাংলাদেশে আমাদের অনেক আপু যেমন কিছুদিন আগে বললো আমাদের বাংলাদেশে অনেক কোচিং সেন্টার গুলা গুলো এখন অনেক তৎপর, কেন তারা বাচ্চা গুলা অনেক লেখাপড়া এখান থেকে শিখতেছে, তরুণ প্রজন্ম তারা অনেক আর কি এখানে শিক্ষণীয় জিনিস অনেক পাচ্ছে আর কি, স্টুডেন্ট আর কি তাদের জন্য। এখন তারা যখন ওখান থেকে যখন ওরা আমাদের বাংলাদেশে যখন ওরা ওখান থেকে উচ্চ ডিগ্রি নিয়ে যখন আসবে, কতটুকু আর কি আমাদের বাংলাদেশের এই তরুণ প্রজন্মের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে এবং কি এই রাখতেছে। এখন আমাদের এই যে জেলাপতি গুলাতে যেমন জেলা প্রত্যেক জেলায় তাদের যে ভালোবাসা তাদের যে শ্রদ্ধা নিয়েই যেন আমরা শিখতে পারি এটা কাম্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা কতটুকু এই এখান থেকে ডিগ্রি অর্জন করে নিয়ে আমাদের তরুণ প্রজন্মের উপহার দিয়ে থাকে আর কি।
ধন্যবাদ। আসলে কিন্তু আবার ডিগ্রি অর্জন করে অনেকে ফিরে যান না, এবং যেমন তারেক একটু আগে তারেক মাসুদ বলেছেন যে তারা দেখেন যে এই কাজকর্ম মানে লেখাপড়া করার পরে কাদের সুযোগ সুবিধা কতটুকু আছে, পরবর্তীতে তার যে এই যে যা কিছু শিখলো সেটাকে তো কাজে প্রমাণ করতে হবে বা কাজে লাগাতে হবে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা আসছে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে, কিছুদিন তো তারা এখানে কাজকর্ম করতেই চাইবে।
হ্যাঁ, নিজেরা অর্থ ব্যয় করে আসুক বা স্কলারশিপ নিয়ে আসুক, ফিরে যাওয়ার হার কিন্তু সত্যি কম।
ফিরে যাবে কিনা সেটা
সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এন্ড ম্যানেজমেন্টে আপনি পিএইচডি করার পরেও আপনার তিন বছর থাকার জন্য সুযোগ দেয়, যেটাকে ওরা ওপিটি নামে একটা প্রোগ্রাম বলে। উইল গভর্নমেন্ট তো চায় যে আপনি এখানে চেষ্টা করে দেখুন।
আচ্ছা, খালিদ মোস্তাকের কাছে আমি যে প্রশ্নটি করতে চেয়েছিলাম সেটি হলো, একদম সহজ করে যদি আপনি বলেন যে যুক্তরাষ্ট্রে কেউ যদি আন্ডারগ্রেড লেভেলে আসতে চায়, কেউ যদি গ্রাজুয়েট মানে গ্রাজুয়েশন প্রোগ্রামে আসতে চায়, কেউ যদি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আসতে চায়, আলাদা আলাদা করে প্রসিডিউরটা কি এবং কত সহজে আসতে পারে?
আচ্ছা, আমি অত্যন্ত সিম্পল ভাবে এই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি ম্যাডামের কথা মতো একটু একটা সূত্র টানবো যদি অনুমতি দেন। সেটা হচ্ছে কিচ্ছু না, বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে অথবা নিউ ইয়র্ক ভিত্তিক যেমন আমাদের প্রতিষ্ঠান রয়েছে, আপনার অ্যাজ এ স্টুডেন্ট বা গার্ডিয়ান ফার্স্ট দেখতে হবে প্রতিষ্ঠানটি অথেন্টিক কিনা, এবং তাদের ফেসবুক পেজ যদি থাকে সেটা ভেরিফাইড পেজ কিনা, তাহলে আপনি বুঝবেন সেটা অথেন্টিসিটি সামান্য হলেও হয়তো আছে। এবং দ্বিতীয় হচ্ছে আপনার মিনিমাম 15-20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কনসাল্টিং ফার্ম ছাড়া আমি মনে করি আপনার সেখানে ইভেন যাওয়া উচিত হবে না, এবং কোনো সাব এজেন্টের কাছে যাবেন না। যিনি সরাসরি কলেজের সাথে কাজ করেন তার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর তিন নম্বর হচ্ছে, তিনি যদি দাবি করেন যে আমি অমুক কলেজে নিয়োগ প্রাপ্ত, তেনাকে ডকুমেন্ট দেখাতে হবে, লাইসেন্স দেখাতে হবে, সার্টিফিকেট।
অনেকে অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে নিজেদের প্রমাণ দেন আর কি, পরিচয় দেন,
প্রমাণ করতে হবে। জি, এবার আমি সেলিম ভাইয়ের প্রশ্ন মতো আমি যদি আপনার প্রথমে আন্ডারগ্রাড প্রোগ্রামে আসি, ব্যাপারটাকে খুবই সিম্পল করে দেই। সবচেয়ে বড় হার্ডল যেটা আমাদের বাংলাদেশের কালচারে আপনি ডানে ভাবে শুনবেন সেটা হচ্ছে টপেল বা আইএলটিএস লাগবেই। এই প্রসঙ্গে আমি ক্লিয়ার কাট করে বলতে চাই, হোমল্যান্ড সিকিউরিটি অপশন দিয়ে রেখেছে যাদের টপেল বা আইএলটিএস এর কোনো স্কোর নেই। আমেরিকান কলেজ ইউনিভার্সিটি চালিয়ে তাদেরকে এক বছরের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কন্ডিশনালি করার পরে মেইন প্রোগ্রামে তারা চয়েস অফ প্রোগ্রামে অ্যাডমিট করতে পারবে, তা পুলিশ শেষ করতে পারবে। আর যদি তারা আইএলটিএস এ আসে, এখন আমি বলতে বাধ্য হচ্ছি যেহেতু আমি এসএ কলেজ নিয়ে এক্সক্লুসিভলি কাজ করি, ওনারা বলেছেন 5.5 যদি কেউ নিয়ে এসে ডিরেক্টলি তারা আমাদের এসএ কলেজের ব্যাচেলর অথবা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে চান্স পাচ্ছে। আর এসএ কলেজে টিউশন ফি হচ্ছে মাত্র $7,000 মধ্যে পার সেমিস্টার, তার মধ্যে আবার স্কলারশিপ আর 3 সেমিস্টারের জন্য। আর মাস্টার্স প্রোগ্রাম যেটা বলছেন সেক্ষেত্রে সাধারণতই আমি অবশ্যই ম্যাডামের কথা থেকে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মানে ইয়ে থেকে উনি কথাটা বলেছেন আমি জানি, সেটা হচ্ছে আইভি লীগ কলেজ বা ইউনিভার্সিটির দিকে না তাকিয়ে, কারণ হার্ভার্ড ইউনিভার্সিটি $100,000 সম্ভবত 2 বছরে খরচ হয়ে যাবে, আর চান্স পাওয়া খুব দাম। অসংখ্য কমিউনিটি কলেজ অথবা অসংখ্য ফোর ইয়ার্স কলেজ রয়েছে ডানে বাড়িতে, একটা কথা রয়েছে কমিউনিটি কলেজে I-20 আপনি যদি নিয়েও যান, আমার 23 বছরের অভিজ্ঞতা আমি দেখেছি ওনারা এটাকে ইগনোর করে এবং বলে যে কমিউনিটি কলেজ হচ্ছে লোকাল পিপলদের জন্য। কাজে আমি এতটুকু বলবো যে কমিউনিটি কলেজকে আমি ডিসকারেজ করছি না, তবে অনেক কলেজ রয়েছে যেটা কমিউনিটি কলেজ না হলেও কমিউনিটি ওয়ার্ডটা অন্তত নেই, ওনাদের একটু অ্যালার্জি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এমনিতে অসংখ্য কলেজ রয়েছে আমেরিকাতে যেটা নামের সাথে কোনো কমিউনিটি নেই, এটা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো মাস্টার্স প্রোগ্রামে সাধারণত জিম্যাট বা জিআরই যায়, আবার অসংখ্য ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনার জিম্যাট জিআরই কিছুই লাগছে না, তবে সাধারণত মাস্টার্স প্রোগ্রামে আইএলটিএস এ 6.5 চায় বলে আমার অভিজ্ঞতা আমি দেখেছি। আর পিএইচডি প্রোগ্রাম ওখানে তো আরেক সাহেব রয়েছেন, ভদ্রলোক নামটা বলে দিলাম, উনি বলতে পারবেন ওনাদের অসংখ্য থিসিস জমা দিতে হয়, অনেকগুলো রেকমেন্ডেশন লাগে, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে, অনেক সময় ফেস টু ফেস অ্যাডমিশনের সাথে ইন্টারভিউ দিতে হয়, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। তবে আমি এক্সক্লুসিভলি আন্ডারগ্রেড প্রোগ্রাম নিয়ে কাজ করি, এবং আমি এতটুকু বলবো যে বাংলাদেশের ইন্টারমিডিয়েট পাশ করা 20 বছর আগেও যদি কেউ এখানে ট্রাই করে আমেরিকা এডুকেশন ফর অল এ বিশ্বাস করে, আমাদের এসএ কলেজ তাকে সুযোগ দেয়, কারণ আমাদের বাংলাদেশের বহুত মাস্টার্স কিন্তু এখানে ইভ্যালুয়েশন করার পরে ব্যাচেলারের সমতুল্য পায় না বলে আমার কাছে অনেক প্রমাণ রয়েছে। সেলিম ভাই আপনি বুঝতে পারছেন?
জি জি, আপনি বললেন যে 2-1 বছরের টিউশন ফি আন্ডারগ্রেড লেভেলে মোটামুটি $7,000 মতো।
আমি বলবো যে আমাদের জন্য ব্যয়বহুল হয়ে যাচ্ছে এটা, তাই না? আর আপনি ভালো কথা বলেছেন যে আন্ডারগ্রেড লেভেলে স্কলারশিপ পাওয়া খুবই টাফ এবং ফুল স্কলারশিপ পাওয়া তো এটা একদম মানে হাতে চাঁদ পাওয়ার মতো আর কি।
আচ্ছা, এখন আমরা একটু তারেকের কাছে যাই। খুব সুন্দরভাবে আপনি বলেছেন।
তারেকের কাছে যাওয়ার আগে আমি আমাদের শ্রোতা দর্শকদের মনে করিয়ে দিই যে আপনারা শুক্রবারের আলাপনের আলোচনা শুনছেন। যুক্তরাষ্ট্রে যারা লেখাপড়া করতে চান, যারা আসতে চান, সেই সব ছাত্রছাত্রীদের জন্যই আজকে আলোচনা বিদেশে পড়াশোনা, যুক্তরাষ্ট্রে পড়াশোনার বিষয় নিয়ে। তো আপনারা সরাসরি আমাদের কাছে টেলিফোন করতে পারেন, মন্তব্য আপনাদের রাখতে পারেন, প্রশ্ন করতে পারেন। 202-619-3062 এই নম্বরে ফোন করুন।
তারেক মেহেদী, আমি ওই যে খালিদ মুস্তাককে যে প্রশ্ন করেছিলাম আপনাকে, ওই লাস্ট পার্টের বিষয়টা আপনি যদি একটু বিস্তারিত বলেন যে পিএইচডি করতে যারা আসতে চায় তাদের স্কলারশিপের সুযোগ কি, কিংবা নিজের খরচে আসার বা অন্যান্য কি সুবিধা আছে এবং আসার উপায়টা কি?
আচ্ছা, আমি কয়েকটা বলবো। নাম্বার ওয়ান, একটা হলো যে আমাদের দেশে থেকে যখন শিক্ষার্থীরা আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য আসতে চায়, তারা সবসময় ভয় পায় এবং কনফিউজ থাকে যে আমার মাস্টার্স করা নাই, আমি কি পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো কিনা।
জি জি, এটা প্রধান ভয়।
হ্যাঁ, এবং অনেকের মাস্টার্স করা থাকে, তারপরেও তারা ভাবে যে আমাকে আমেরিকায় গিয়ে আবার মাস্টার্স করতে হবে কিনা, তারপর পিএইচডি করতে হবে কিনা, বিকজ এডুকেশন ইকুইভ্যালেন্সির একটা বিষয় থাকে। কিন্তু আমি বলবো যে আমেরিকান এডুকেশন সিস্টেম ইজ স্লো ফ্লেক্সিবল, যে আপনি কিন্তু ব্যাচেলর কমপ্লিট করার পরে সরাসরি পিএইচডি প্রোগ্রামেও পার্টিসিপেট করতে পারবেন। সো ইউ ক্যান অ্যাপ্লাই টু দি ইউনিভার্সিটি এবং তখন দেখা যায় ওরা আপনার কোর্স লিস্টটাকে ইভালুয়েট করার পরে, আমরা ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস মাধ্যমে আমাদের পুরো ডিগ্রিটাকে ইভালুয়েট করি ট্রান্সক্রিপ্ট, এবং ওটা ইভালুয়েট করে ওরা দেখে যে ডু আই নিড এনি মাস্টার্স অর নট, কিছু কোর্স রিডাকশন দেয়, অথবা আপনি আপনার পিএইচডি প্রোগ্রামের মধ্যেই একটা মাস্টার্স ডিগ্রি নিতে পারবেন এবং পিএইচডিও নিতে পারবেন। তো এখানকার আসলে এডুকেশন সিস্টেম সো ফ্লেক্সিবল। তো আমি এই জন্য যারা শিক্ষার্থী আসতে চান তাদেরকে বলতে পারি যে আপনার শুধু যদি অনার্স করা থাকে, আপনি ডিরেক্টলি পিএইচডি প্রোগ্রাম বা মাস্টার্স ফলোড বাই পিএইচডি প্রোগ্রামেও অ্যাপ্লাই করতে পারেন, সেটাতে ভয় পাওয়ার কিছু নাই। আর আমি সবাইকে বলবো যে আন্ডারগ্র্যাড অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানে সোফার আমি যে দেশগুলো নিয়ে স্টাডি করেছি, আমার কাছে মনে হচ্ছে যে আন্ডারগ্র্যাড এডুকেশন হচ্ছে যে প্রতিটা দেশের জন্য একটা মানি মেকিং সেক্টর, কারণ তারা ওই টাকাটাতে যেটা করতে চায় সেটা হলো যে মানুষ এডুকেশন নিতে, কারণ কিছু মানুষ হাই স্কুল পড়াশোনা করেই কিছু জব করতে পারে, এরপরে যখন হায়ার এডুকেশন মানে আন্ডারগ্র্যাড কমপ্লিট করে ফেলে তখন কিন্তু তারা তাদের জন্য ডোর ওপেন করে দেয় এবং দেয়ার আর লট অফ ফান্ডিং অপরচুনিটিস। আমি প্রতিটা দেশের ক্ষেত্রে, এটা আপনি ইউকে তে বলেন, ইউএসএ তে বলেন, গ্র্যাজুয়েট লেভেলে এসে তারা প্রচুর ফান্ডিং অপরচুনিটি
পায় আন্ডারগ্র্যাড লেভেলে। সেটাই আমি বলেছিলাম শুরুতে যে বর্তমানে যুক্তরাষ্ট্রের যে ধারা আমরা দেখছি শিক্ষা ক্ষেত্রে, আন্ডারগ্র্যাড লেভেলে অর্থ সহায়তাটা, সেই ফান্ডিংটা একটু কমে গেছে, যথেষ্টই কমে গেছে। কারণ আগে যেমন অনেকে ফুল স্কলারশিপ নিয়ে আসতো আন্ডারগ্র্যাড লেভেলে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেলিম বলেছে মানে 2000 কোটি টাকারও বেশি, ডলারেরও বেশি আমেরিকার আয় হয়, কিন্তু
22 বিলিয়নেরও বেশি। আচ্ছা, আরেকটি বিষয় যেটি আমি এই প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম যে এই বছর বিশেষ করে 2017-18 শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থী ভর্তির হার 6.6% কমেছে, এটা ওভারঅল, বাংলাদেশের কথা বলছি না, এবং যার কারণ হিসেবে আমি বললাম যে ভিসা এবং খরচ বাড়া অন্যতম প্রধান কারণ। আর তৃতীয় কারণ আপা যেটি উল্লেখ করেছিলেন যে আউটসোর্সিং, আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে তাদের
ক্যাম্পাস খুলছে, লন্ডনে আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ডে আছে।
এই এই বিষয়টি যদি একটু খালিদ মোস্তাক আলোকপাত করেন।
আচ্ছা, খালিদ মোস্তাকের কাছে এটা যাওয়ার আগে আমরা আমাদের আরেক শ্রোতার টেলিফোন নিয়ে নিই। হ্যালো।
ও
হ্যালো।
হ্যাঁ হ্যাঁ, একজন আছেন।
হ্যালো।
হ্যাঁ বলুন।
হ্যাঁ ম্যাডাম, ভালো আছেন?
হ্যাঁ ভালো। আপনি কোথা থেকে বলছেন ভাই?
হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি।
আচ্ছা বলুন।
আসলে
আপনার নাম যেটা হচ্ছে
হাবিবুল বাশার সময় আমার কোশ্চেনটা হচ্ছে যে আমেরিকাতে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা খুব বেশি যায়,
আসলে যাওয়াটার কারণটা কি, এবং অন্যান্য দেশেও তো আছে যে সেখানে স্টুডেন্ট ভিসায় যাওয়া যায় লেখাপড়া করার জন্য, পিএইচডি বা মাস্টার্স করার জন্য যাওয়া যায়। তো আমেরিকাতে কেন বেশি যায়, আর আমেরিকার যে কালচার সেখানে আমাদের দেশের স্টুডেন্টরা যে মেধাবীরাই যায় নিশ্চয় আমি মনে করি, তো তারা লেখাপড়া শিখে কেন বাংলাদেশে ব্যাক করে না, এটাই আমার প্রশ্ন।
এটা তো কঠিন প্রশ্ন, কেন ব্যাক করে না, কিন্তু আমেরিকা স্বপ্নের দেশ সবার কাছে বহু বহু বছর ধরে। আমেরিকা একটা স্বপ্নের দেশ, অজানা দেশ, অভিবাসীর দেশ, সুযোগ সুবিধা এখানে প্রচুর। আর এক সময় মনে হতো সেই তিন দশক চার দশক আগে আমরা শুনতাম আমেরিকার ডলার বোধ হয় বাতাসে ছড়ায়, তো অনেক কিছু মিলিয়ে আকর্ষণীয় ছিল। আর আমেরিকা বিশাল দেশ, সেদিনে অনেকে মনে করতো যে সুযোগ সুবিধা অনেক বেশি।
এটা আমি তার
কাছে ভালো আছে, আমি একটু অ্যাড করি, তো সেই স্টুডেন্ট বিষয়ে গিয়েছিল, তো এখন তার বেবি হয়েছে, বেবি ওখানকার সিটিজেনশিপ পেয়েছে গত এক বছর আগে, তো এখন মনে হয় বেবিকে রেখে তাকে চলে আসতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি দিতে পারবে?
আচ্ছা আমি একটুখানি বলি, এটা তারেক মেহেদি সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ তারেক মেহেদি কেন এসেছেন এটা জিজ্ঞেস করলেই তার কাছে পাওয়া যাবে এটার উত্তর। আমি বলি, তারেকের কাছে যাওয়ার আগে আমি নিজে বলি একটু, আমি কিছুদিন আগে আপা জানেন যে সিলিকন ভ্যালিতে গিয়েছিলাম, বাংলাদেশি বুয়েট পাড়ার একটি কমিউনিটি সেখানে আছে, যারা বিভিন্ন টেক প্রতিষ্ঠানে, বিশ্বের সবচেয়ে বড় বড় টেক প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন, বাংলাদেশি বিজ্ঞানী বলবো তাদেরকে আমি, তো তাদের বেশিরভাগই বাংলাদেশের সবচেয়ে মেধাবী গ্রুপের সদস্য, বুয়েট থেকে পাশ করা এবং তাদের ম্যাক্সিমামই ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া। তারা স্কলারশিপ নিয়ে এসেছিল, এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, স্ট্যানফোর্ড কিংবা ইউসি বার্কলে কিংবা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েছে, পড়ে এখন সিলিকন ভ্যালির গুগল, ফেসবুক, ইয়াহু, তারপরে আপনার লিঙ্কডইন, এরকম বড় বড় সব টেক প্রতিষ্ঠানগুলোতে শীর্ষ পদে কাজ করছে। এবং তাদের ভেতর
তারপরে তো ফিরে যাওয়ার প্রশ্ন,
ফিরে যায়নি কেন আমি প্রশ্ন করেছিলাম, সেটার উত্তর কি দিচ্ছে সেটা আমি বলতে চাচ্ছি এখন। তো তাদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, এবং আমি একজনের কথা বলি যিনি আপনার লিঙ্কডইনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের একজন বড় পদে কাজ করেন, তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা তো সব স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে এসেছেন,
মেধাগুলো সব নিয়ে চলে এসেছেন,
বুয়েট থেকে মেধাগুলো নিয়ে এসেছেন, তো এটা তো ব্রেন ড্রেন যাকে বলা হতো সেরকম পরিস্থিতি হয়েছে, আপনারা কি করছেন দেশের জন্য, আপনাদের এত পয়সা খরচ করে যে বাংলাদেশ পড়াশোনা শেখালো? তো তিনি যেটা বললেন সেটা হলো যে আমরা ইন্টেলেকচুয়াল অবদান বাংলাদেশে ফেরত পাঠাচ্ছি, মানে তারা এখান থেকে বসেই কিন্তু বাংলাদেশের জন্য কাজ করছে, তারা যে ফিজিক্যালি যাচ্ছে না, কারণ তাদেরকে বাংলাদেশে প্রোভাইড করার মতো জায়গা নেই, গুগলের মতো পয়সা দিয়ে তাদেরকে রাখতে হবে, কিন্তু তারা কিন্তু সবাই কাজ করছে এখানে থেকে বাংলাদেশের জন্য কাজ করছে। ওই যে বাংলাদেশের নানান গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সেক্টরে যারা বড় বড় টেক প্রতিষ্ঠান তাদেরকে অ্যাডভাইস করছে এখানে বসে, বড় বড় ইনোভেশনের ব্যাপারে সহায়তা করছে, তো এইভাবে কিন্তু অনেকে ব্রেন ড্রেন একেবারে হচ্ছে না আপা,
এখান থেকে বসে প্রযুক্তি জ্ঞান দিচ্ছে, কারণ তারা এখানে যে আয় করছেন বা এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা বাংলাদেশের মতো নাকি ছোট দেশে,
তারা বরং এখানে থেকে ডাবল হেল্প করছে, ইন্টেলেকচুয়ালি হেল্প তো করছেই এবং এখান থেকে যা পয়সা পাচ্ছে তারও কিছু অংশ বাংলাদেশে পাঠাচ্ছে,
সেটা তো চমৎকার ব্যাপার। তাহলে দেশে গিয়ে সেটা করতে পারতো না,
দেশে গিয়ে হয়তো
এতটা
সহায়তা তারা করতে পারতো না। তো এইভাবে যারা আসছে তারা মেধাবীরা কিন্তু বাংলাদেশকে ভুলে যায়নি, কাজ করছে আমার মনে হয়।
ও আরেকজন শ্রোতা, হ্যাঁ বলুন, হ্যালো, আমাদের আরেকজন শ্রোতার লাইনে আছেন, হ্যালো,
নমস্কার, নমস্কার,
নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন?
শুধু জানার, যদিও তারা মানে বিশ্লেষক, তাদের কাছে জানার যে আমাদের যে মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে হান্টিং পর্যায়ে স্কলারশিপের মাধ্যমে যে বিভিন্ন ছাত্রদের
রেমিটেন্স তথা নিজের দেশের জন্য রেমিটেন্স এবং নিজের দক্ষতাকে কাজে লাগাচ্ছে। তো প্রশ্ন হলো বিশ্লেষকদের কাছে এবং মতামত বলা যায় যে এই যে আমাদের বাংলাদেশ থেকে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু গ্রাম থেকে একেবারে গরিব মিডি পর্যায়ের যে শিক্ষার্থী গুলা মানে সুযোগ পায়, এইরকম কোন ব্যবস্থা আমেরিকা যুক্তরাষ্ট্রে বিদেশিদের জন্য কোনো কি ব্যবস্থা আছে বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে শিক্ষার্থী নেওয়ার জন্য?
আপনি আসলে কেন এসেছেন যুক্তরাষ্ট্রে পড়তে পৃথিবীর অন্যান্য দেশ থাকতেও?
হ্যাঁ, এটা খুবই কঠিন একটা প্রশ্ন। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে একজন যখন একটা দেশ নির্বাচন করে তখন অনেকগুলো ফ্যাক্টর থাকে। একটা হলো কি ধরনের ওয়েদারে আমি যাচ্ছি, আমি কেন কানাডায় যাইনি কারণ ঠান্ডা, আমি কেন ইউকে তে যাইনি পড়ালেখার পরে খুব একটা সুযোগ সুবিধা
মানে কাজের
সুযোগ সুবিধা, এবং আমি কেন ইউএসএ তে এসেছি বিকজ এখানে পড়াশোনার পরে আমাকে একটা কাজের সুযোগ দিবে যেটাতে আমার একটা ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স হবে এবং দেশে আমি ফিরে গেলেও আমি একটা ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স নিয়ে ফিরে যেতে পারবো। এটা হচ্ছে একটা উত্তর। আরেকটা উত্তর হলো যে আসলে আমি যখন বাংলাদেশে পড়তাম আমি কিন্তু আমার প্রচুর শিক্ষক প্রফেসর ওনাদেরকে দেখেছি তারা হায়ার এডুকেশন নিয়ে আমাদেরকে পড়াতে দেশে ব্যাক করেছেন। তো এটা আমি মানতে খুব একটা রাজি না, কিছু মানুষ থাকবেন কিছু মানুষ ফেরত যাবেন।
হ্যাঁ, কিছু অংশ ফেরত জানি, এরকম অনেক পরিবারে আছে, আমাদের নিজেদেরও আছে অনেক পরিবারের মধ্যে যারা এখান থেকে লেখাপড়া করে ফিরে গেছেন।
অবশ্যই তারা ডিরেক্টলি দেশকে কন্ট্রিবিউট করছেন, এট দি সেম টাইম যারা থেকে যাচ্ছেন তাদের কথা আমি বলবো, সত্যি কথা বলতে যে পিএইচডি বা উচ্চশিক্ষা একটা বিশাল সময় তারা ইনভেস্ট করে এবং এটা ইটস এ লট অফ ডেডিকেশন, কারণ যিনি পিএইচডি করলেন সে একেবারে ন্যারো একটা স্পেসিফিক সাবজেক্টে এক্সপার্ট হয়ে গেলেন। তো উনার জন্য এখন যেটা দরকার একটা বড় ল্যাবরেটরি যেখানে উনি বড় বড় কিছু আবিষ্কার করতে পারবেন।
কারণ আমরা সেলিম একটু আগেই বলেছে সিলিকন ভ্যালিতে যখন গেল যাদের সাথে পরিচয় হয়েছে তাদের মধ্যে অনেকেই দেখেছেন যে তারা এখান থেকে কাজ করছেন, নিজেদের সুযোগ সুবিধা পাচ্ছেন, সেই সঙ্গে দেশকেও সাহায্য করছে।
এক্স্যাক্টলি, আমি আপু একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের জর্জ মেসন ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের ডিরেক্টর আছেন ডক্টর আবুল হোসেন স্যার, যিনি একজন বাংলাদেশি এবং উনি কিন্তু আমেরিকাতে আছেন কিন্তু হি কন্ট্রিবিউটেড, উনি হচ্ছে আর্সেনিক ফিল্টার আবিষ্কার করেছেন এবং যেটা ব্যবহার করে এখন বাংলাদেশে কোটি কোটি মানুষ আজকে মানে আর্সেনিক মুক্ত পানি উপভোগ করতে পারছে বা পান করতে পারছে। তো আমি যেটা চিন্তা করি যে ধরেন যদি এই ল্যাব ফ্যাসিলিটিটা বাংলাদেশে পেত হয়তো উনি ফেরত যেতেন বা
হয়তো এই আবিষ্কারটা উনি করতে পারতেন।
তাই
আমরা দেশেও বাংলাদেশি বিদেশেও বাংলাদেশি এবং আমাদের প্রতিটা কাজের সুফল বাংলাদেশ অবশ্যই ভোগ করতে পারবে আমি আশা করি।
আমাদের হাতে আর সময় নেই, সেলিম কোনো বিশেষ প্রশ্ন আছে?
বিশেষ প্রশ্ন ডালিম কুমার যে প্রশ্নটি করেছিলেন আমি আসছি ওই খালিদ মোস্তাকের কাছে এই প্রশ্ন বিশ্লেষণ শুনতে, আপনি নিশ্চয়ই শুনেছেন
এই প্রশ্নটি, একটু আমাকে সামারাইজ করে বলবেন যে কেন বাংলাদেশের গরিব ছাত্রছাত্রীদের জন্য কোনো অপশন নেই?
অপশন আছে কিনা সেটাই উনি জিজ্ঞেস করেছেন, যে
যারা মেধাবী পড়াশোনা করতে চান এদেশে এসে কিন্তু
সামর্থ্য
নেই। হ্যাঁ, সামর্থ্য নেই।
তো সেই সঙ্গে আবার আমাকে যদি একটু অনুমতি দেন, আপনাদের ওভারঅল ডিসকাশন তো আমি শুনেছি, মেহেদী সাহেবের ম্যাক্সিমাম ডিসকাশনই ছিল বেসিক্যালি সায়েন্স বেসড, আমি অবশ্যই সমর্থন করি উনি যা কিছু বলেছেন। তবে আপনাদেরকে এটাও খেয়াল রাখতে হবে ফাইন্যান্স বা মার্কেটিং বা অন্যান্য ফিল্ড গুলোতে ওইখানে অনেক ভালো ভালো অপশন রয়েছে যেগুলো শিক্ষার পরে কেউ যদি বাংলাদেশে গিয়ে কিছু করতে চায়। ব্যক্তিগত ভাবে আমি আমার ক্ষেত্রেই বলিয়ে বলতে বাধ্য হচ্ছি, আমি এখানে বিবিএ করার পরে বাংলাদেশে গিয়ে দেখলাম যে বাংলাদেশে কোনো ব্যাংক কেন কোনো কনসাল্টিং ফার্ম কেন কারো ইন্টারভিউতে ওদের সাথে আমার মিলে না। মানে পার্সোনালি আমি খেয়াল করেছি ল্যাঙ্গুইস্টিক ব্যারিয়ার বলতে পারেন, অনেক বছর থাকার পরে কালচারাল একটা ডিফারেন্স চলে আসে, এমনকি অনেকের ভিতরে একটা জেলাস ভাবও কাজ করে। আমি অত্যন্ত স্পষ্ট ভাবে কথা বলি, সেলিম সাহেব জানে। তো এনিওয়ে, তারপরে আমি আবার ব্যাক করে এসেছি বাংলাদেশে সেই ফার্ম রান করার পরে অনেকদিন পরে। আর গরিব স্টুডেন্টদের প্রসঙ্গে যে কথাটা এখানে এসছে সেটা হচ্ছে কি যে আমেরিকাতে অবশ্যই অবশ্যই অসংখ্য স্কলারশিপ ফান্ড রয়েছে, ইচ অ্যান্ড এভরি কলেজ ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে
স্টুডেন্টকে পার্সোনালি এটা রিসার্চ করতে হবে, অথবা আমেরিকান এম্বাসির যে সাথে অ্যাটাচ যে আমেরিকান সেন্টার যেটাকে সেলিম ভাগে বলেছেন, ইউএসআইএস নাকি একটা নাম ছিল,
ইউএসআইএস ছিল আগে,
জি ওখানে আপনার অসংখ্য বই টই রয়েছে, তবে স্টুডেন্টকে প্রচুর হোমওয়ার্ক করতে হবে। আর অবভিয়াসলি আন্ডারগ্র্যাড লেভেল যতই হার্ড হোক না কেন, একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পাস করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ফাইভ ইয়ার স্টাডি করার পরে যে শিক্ষাটা সে অর্জন করে পরবর্তীতে মাস্টার্স বা পিএইচডি করে আসার পরেও তার সেই পরিবর্তনটা আসে না বলে আমি বিশ্বাস করি।
হ্যাঁ, আরেকটি কথা আমরা সব, হ্যাঁ বলুন, আমি সবশেষে এটাই বলতে চাই যে যারা এখানে পড়াশোনা করতে আগ্রহী তাদের অন্তত পক্ষে এক বছর থেকে দেড় বছর আগে তাদের শুরু করতে হবে কলেজ নির্ধারণ করা, অনলাইনে গিয়ে খোঁজ খবর নেওয়া কোন কলেজে কতটা অর্থ ব্যয় হয় এবং কতটুকু আর্থিক সহায়তা পাওয়া যায়, যোগ্যতা এসএটি এবং টয়ফেল এর প্রয়োজন আছে যেসব কলেজ স্কুলে ইউনিভার্সিটিতে সেগুলো লক্ষ্য রাখা উচিত, এবং সময় মতো এক বছর আগে এসএটি এবং টয়ফেল পরীক্ষা, টেস্ট অফ ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ, কারণ ইংরেজিতে দক্ষতা না থাকলে অবশ্যই আমেরিকায় পড়াশোনা সম্ভব নয়।
আমি আজকের মতো বিদায় নিচ্ছি, খালেদ মোস্তাক এবং তারেক মেহেদী আপনাদের দুজনকে ধন্যবাদ। অনেক শ্রোতা আজকে জয়েন করেছেন আমাদের এই অনুষ্ঠানে, দীপক চক্রবর্তী কথা বলেছেন, তানভীর সিদ্দিকী, তমিজ, তামজিদুল মাওলা, মুনির আহমেদ, আকবর হায়দার, কিরণ, মুশতাক আহমেদ, হৈমন্তী ভট্টাচার্য, শহীদ, মাসুদুর রহমান সহ অনেকেই
জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। এখন প্রযোজনের দায়িত্বে চলে যাও। আচ্ছা, অনেকক্ষণ সময় করে রইলেন, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আলাপনের আলোচনা আজ এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এই বাজনা বদলেই বুঝতে পারছেন এবার সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন ওয়াশিংটন উত্তর কোরিয়ার উপরে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে না এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকেও উত্তর কোরিয়ার উপরে চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন উত্তর কোরিয়াকে সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের যে লক্ষ্য রয়েছে সেখানে না পৌঁছানো পর্যন্ত পেন্টাগন তাদের অভিযান চালিয়ে যাবে। সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী লি শিয়েন লুং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে শুক্রবার মাইক পেন্স বলেছেন আমাদের উচিত এই চাপ অব্যাহত রাখা এবং উত্তর কোরিয়া যে সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্রমুক্ত হয়েছে তা চূড়ান্তভাবে পরীক্ষিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ প্রদত্ত সব ধরনের নিষেধাজ্ঞাও বহাল রাখতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেজা মে ব্রেক্সিটের বিতর্কিত খসড়া চুক্তি নিয়ে লড়াই করে যাবেন বলে মন্তব্য করেছেন। ব্রেক্সিট খসড়া চুক্তিতে সমর্থন দেওয়ার জন্য তিনি ব্রিটেনের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। মের দলের ভেতর থেকেই খসড়া চুক্তির সমালোচনা করা হয় এবং সমালোচকেরা বলেছেন যে এর ফলে টেরেজা মেকে পদত্যাগ করতে বাধ্য করতে হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার খসড়া চুক্তিটি মন্ত্রিসভার অনুমোদন পায়, তবে বৃহস্পতিবারই ব্রেক্সিট মন্ত্রী ডোমিনিক র‍্যাব পদত্যাগ করেন। এর কয়েক ঘণ্টা পরেই কর্মসংস্থান এবং পেনশন বিষয়ক মন্ত্রীও পদত্যাগ করেছেন, ফলে মেয়র মন্ত্রিসভায় বড় ধরনের বিপর্যয় নেমে আসে। কর্মকর্তারা জানিয়েছেন আমেরিকার পশ্চিমাঞ্চলের রাজ্য ক্যালিফোর্নিয়ায় দুটি ভয়াবহ দাবাগ্নিতে এ পর্যন্ত 63 জনের মৃত্যু হয়েছে এবং 600 বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন আগুন লাগার অনেক যে কারণ রয়েছে তার মধ্যে জনসংখ্যা বৃদ্ধি, যান্ত্রিক ত্রুটি এবং জলবায়ু পরিবর্তন অন্যতম। তারা বলছেন ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এই বছরে দাবাগ্নি ছিল সবচাইতে মারাত্মক ধরনের। কম্বোডিয়া খেমেরুর শাসনামলের দুজন শীর্ষস্থানীয় নেতাকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। প্রায় 40 বছর আগে কম্বোডিয়ার জনসমষ্টির প্রায় এক চতুর্থ ভাগ মানুষকে খেমেরুর শাসক গোষ্ঠী নৃশংসভাবে হত্যা করেছিল। জিম্বাবুয়েতে একটি বাসে বিস্ফোরণ হওয়ার ফলে 40 জনেরও বেশি যাত্রী প্রাণ হারিয়েছে। উইকিলিক্স জানিয়েছে যুক্তরাষ্ট্র উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে মামলা করেছে। উইকিলিক্স তাদের টুইটার বার্তায় লিখেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে অন্য একটি মামলায় ভুলবশত তথ্য কপি অ্যান্ড পেস্ট অর্থাৎ হুবাহু জুড়ে দেওয়ার কারণে জুলিয়ানের বিরুদ্ধে নতুন একটি মামলার কথা প্রকাশ হয়ে যায়।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন উইলিয়াম অ্যান্ড্রয়েড। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আনিস আহমেদ, আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.